Welcome সবাইকে চলছে 1948 পেনিয়া নাদ্রিসা বাংলাদেশের রেগুলার পডকাস্ট। প্রতিটি ম্যাচের ঠিক আগ মুহূর্তে আমরা কথা বলতে চলে আসি, আজকেও সেম হচ্ছে। তো বেশ মিক্সড একটা ফিলিং নিয়ে আজকের এপিসোডে আসছি, কারণ একদিকে হচ্ছে চেলসির কাছে হেরে ইউসিএল থেকে বাদ পড়ার কষ্ট, আবার অন্যদিকে আমাদের লিগে লিগ রানে আমরা আসলে বেশ একটা ভালো অবস্থানে চলে আসছি। অবস্থানটা ধরে রাখতে পারবো নাকি সেটা ডিফারেন্ট টপিক, বাট আমাদের নিজের হাতে এখন আসলে চ্যাম্পিয়নশিপটা, মানে আমরা এখন হারলে হারবো, আমরা যদি জিততে থাকি তাহলে আমরা হয়তো চ্যাম্পিয়নশিপটা জিতবো, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচ কালকে ড্র হয়েছে গোল শূন্য, যেটা আমাদের জন্য এক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল ওভারঅল। তো সবকিছু মিলেই কথা টথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে রিফাত, আমাদের সাথে আছে আসিফ এবং আবরার উসি, তিনজনই বেশ পরিচিত মুখ, আমরা প্রায় কথা বলি খেলা এই পডকাস্টে এসে। যাই হোক, আমি একটু সিচুয়েশনটা বলি। সিচুয়েশনটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আজকে আমরা এপিসোডে তিনটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে চেলসি ম্যাচ নিয়ে, কারণ আসলে আমার মনে হয় এই টপিকটা নিয়ে অনেক মানে এই ম্যাচটা নিয়ে কিংবা চেলসির ঠিক দুটা লেগ নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে লিগ রানে আমরা যেভাবে টিকে আছি এবং নেক্সট চারটা ফাইনাল আমরা কিভাবে খেলবো, গত সিজনের মতো পুল অফ করা পসিবল হবে নাকি তা নিয়ে কথা বলবো। এবং তৃতীয়ত আমরা যে কথাগুলো বলবো, যে আসলে নতুন একটা সিজনের বেশ কাছাকাছি সময় আমরা চলে এসেছি এবং বেশ কিছু রুমার রয়েছে, কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার, কিছু ইম্পর্টেন্ট ক্লাবের পার্সন চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কেউ কেউ আবার যোগ হবে এই সম্ভাবনাও দেখা দিচ্ছে। তো সবকিছু মিলেই মোটামুটি কথা বলবো। তবে চেলসির ম্যাচ নিয়েই শুরু করি। আমার আমার পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট চেলসির ম্যাচ হচ্ছে যে মানে খুবই ফ্রাস্ট্রেটিং এবং খুবই ডিপ্রেসিং একটা ম্যাচ ছিল। মানে বাদ পড়ছি এটা কোনো ব্যাপার না, 2013 এ ডর্টমুন্ডের কাছে আমরা সেমিফাইনালে বাদ পড়ছি, বাট ওই ম্যাচে আমরা 180 মিনিট যেভাবে খেলছিলাম একটা মানে অনেক প্রাউড ফিল করছিলাম ওভারঅল খেলা দেখে। কিন্তু আসলে চেলসির ম্যাচটা খারাপ লাগছে এই জায়গাটা থেকে, যে হেরেছি কিংবা বাদ পড়েছি সেটা কথা না, কিন্তু এত জঘন্যভাবে বাদ পড়লাম, মানে রিয়াল মাদ্রিদের মতো একটা টিম খেলা শেষে প্রত্যেকটা প্লেয়ার অ্যাডমিট করতে বাধ্য হয়েছে যে চেলসি ওয়াজ সুপেরিয়ার অ্যান্ড চেলসি ডিজার্ভ করে ফাইনালে যেতে। মানে দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এবং কি বলবো, যেটা আমাদের আসলে রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে খুব কষ্ট দিয়েছে ওভারঅল। রিফাতকে দিয়ে শুরু করি, মানে ডিজাস্টার্স 180 মিনিটস এগেইনস্ট চেলসি, যেখানে বেনজেমার কয়েকটা শুট ছাড়া কোনো থ্রেট ক্রিয়েট করা তো দূরে থাক, রাদার চেলসির থ্রেট কোনোটা থেকে মানে আমরা আটকাতেই যে পরিমাণ হিমশিম খেয়েছি, এই দলের হঠাৎ করে কি এমন হলো যে, কিংবা আসলে এটা কি অবধারিতই ছিল নাকি গিভেন দ্য সিচুয়েশন, ইনজুরিজ এন্ড এভরিথিং, তোমার কাছে মানে এটা ওভারঅল 180 মিনিটসের রিভিউ জানতে চাইলে কি বলবা?
আচ্ছা, যদি রিভিউর আগে আমি প্রিভিউ নিয়ে কথা বলি, আমার ব্যক্তিগত প্রিভিউ নিয়ে, সেটা হচ্ছে যে অ্যাজ এ মাদ্রিদিস্তা ডেফিনেটলি সবসময় আশা করি যে মাদ্রিদ যে কোনো টুর্নামেন্টের একেবারে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে খেলবে, বাট এই সেকেন্ড সেমিফাইনাল এই টাইটা নিয়ে আমি পার্সোনালি যত জায়গায় কথা বলেছি সব জায়গাতেই আমি বলেছিলাম যে আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট দ্য টাই, কারণ মানে পার্সোনালি টুখেল অ্যাজ এ ট্যাকটিশিয়ান অ্যান্ড চেলসি অ্যাজ এ টিম দুটোই যথেষ্ট থ্রেটনিং ছিল আমাদের জন্য এই সিজনে। বিশেষ করে চেলসির স্কোয়াডটার দিকে যদি তুমি দেখো, ফার্স্ট অফ অল সবাই কিন্তু একেবারে ফ্রেশ ব্লাডস, মানে একেবারে ইয়াং, অনেকগুলো প্লেয়ার ওদের আছে যারা যাদের হ্যাঁ ভার্সেটাইলিটি নিয়ে হয়তো ডিসকাশন করা যেতে পারে, বাট অ্যাজ এ টিম খেলার জন্য যে ওয়ার্ক রেটটা প্রয়োজন এই এনার্জিটার কিন্তু চেলসির স্কোয়াডে কোনো ঘাটতি নাই। সেকেন্ডলি অনেক 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 ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিনা যে কোনো মুহূর্তে যে কোনো একটা ক্যামিও দিয়ে ম্যাচ বের করে নিয়ে আসতে পারে, লাইক কাই হাওয়ার্স কিংবা পুলিসিচ কিংবা ম্যাসন মাউন্টের কথা যদি আমরা বলি। আর থার্ড ফ্যাক্ট হচ্ছে থমাস টুখেল অ্যাজ এ ট্যাকটিশিয়ান, যে জিনিসটাকে আমার সবচেয়ে বড় ভয় ছিল। আমি এই সেমিফাইনাল টাইটার আগে টুখেলকে কম বেশি আমরা সবাই চিনি, কিন্তু হয়তো সেরকমভাবে জানা হয় নাই, কারণ সে আগে ডর্টমুন্ডের কোচ ছিল। ডর্টমুন্ড মানে বুন্দেসলিগা বলা যায় যে খুব একটা অনেকেই ফলো করে না। সেকেন্ডলি সে পিএসসির কোচ ছিল, আমরা হচ্ছে লিগ ওয়ানকে এমনিতেই সবসময় খুব তুচ্ছতা ছিল করে কথা বলি। সো লিগ ওয়ানে টুখেলকেও অ্যাকচুয়ালি খুব একটা ফলো করা হয় নাই, মানে এই প্রথম বলা যায় যে ইপিএল এ আসার পরে সে একটু আমাদের নজরে এসেছে। আর তারপর যখন রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ ছিল তখন বলা যায় আমি ক্লোজলি তাকে অবজারভেশন করেছি। তো টুখেল ইউজুয়ালি যেটা করার ট্রাই করে সেটা হচ্ছে অপোনেন্টকে কোনো একটা জোনে অপোনেন্টকে বেঁধে ফেলার চেষ্টা করে, এবং এই জায়গাতে আমাদের বলতে গেলে যে এই সিজনের সবচেয়ে বড় মানে আমাদের স্ট্রেংথের জায়গা ছিল আমাদের মিডফিল্ড, কিন্তু চেলসি টাইয়ের আগে সবচেয়ে বড় দুর্বলতা জায়গা কিন্তু ছিল আমাদের মিডফিল্ডে। নট ফর দিস তাদের স্কিল বা আমাদের মানে অভিজ্ঞতা বা প্রতি যথেষ্ট পরিমাণে স্কিলের অভাব আছে সেরকম কিছু না, কিন্তু আমাদের প্লেয়াররা এত বেশি টায়ার্ড ছিল, ঠিক এই জায়গাটাকে টুখেল টার্গেট করেছিল যে রিয়াল মাদ্রিদকে যদি সামহাও মিডফিল্ডারে ভেঙে দেওয়া যায় রিয়াল মাদ্রিদ উইল বি নাথিং। অ্যান্ড দিস ইজ হোয়াট উই স ইন দ্য বোথ লেগস অ্যাগেনস্ট চেলসি, মানে মিডফিল্ডে যেই পরিমাণ ওয়ার্ক রেট তারা শো করেছে, মানে এরপরে অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কোনো কিছু করতে পারবে আমাদের এই আশাটাই করা উচিত ছিল না। সেকেন্ড একটা বিষয় সেটা ছিল হচ্ছে আমাদের কাউন্টার অ্যাটাকের দুর্বলতা কিন্তু মোটামুটি সর্বজন বিদিত। তুমি যদি চেলসির কাউন্টার অ্যাটাকগুলো দেখো, আমাদের অন্য সময়ে যেটা যেটা হয়েছে আর কি অন্য ম্যাচগুলোতে, সেটা দেখা গেছে যে আমাদের ব্যাক লাইনটা কম বেশি সলিড থাকার ট্রাই করতো, একটা স্পেসিফিক লাইন মেনটেন করতো, যে কারণে দেখা যেত যে অপোনেন্ট আর পাস দেওয়ার হয়তো জায়গা পেতো না, কিংবা পাস দিতে গেলেও সেটা আমরা সামহাও হচ্ছে পাসটাকে ইন্টারসেপ্ট করতে পারতাম। চেলসি যখন কাউন্টার অ্যাটাকে গেছে একটু ফলো করলে দেখবা চেলসি কিন্তু একসাথে দুজন তিনজন প্লেয়ার একই সেম লাইন মেনটেন করে কিন্তু কাউন্টার অ্যাটাকে আসে নাই, একজন খুব সামনে চলে গেছে, তারপরের জন একটু পরে রান নিয়ে আরেকটা লেয়ারে ছিল, থার্ড আরেকজন আরেকটা লেয়ারে ছিল, মোটামুটি তিনজন সবসময় ওদের কাউন্টার অ্যাটাকে ছিল, কিন্তু তিনজন তিনটা লাইনে, যেটা মেনটেন করা অ্যাকচুয়ালি আমাদের মূলত এই যে এইসব ক্ষেত্রে ইন্টারসেপ্ট করার দায়িত্বটা পড়ে হচ্ছে আমাদের মিডফিল্ডের উপরে, কিন্তু ক্রুস মদরিচ দুজনেই খুবই টায়ার্ড। আর এই ধরনের কাউন্টারের ক্ষেত্রে ক্যাজেমিরোর পজিশন সেন্স নিয়ে অ্যাকচুয়ালি নতুন করে বলার কিছু নাই, এতটা হরেবল থাকে এই সময় কাউন্টারের সময় মানে পজিশন নেওয়ার ব্যাপারে ক্যাজেমিরো। তো আমাদের ডিফেন্স লাইনের কাছে অ্যাকচুয়ালি ওদের কাউন্টারকে সামলানোর মতো কোনো ওয়েই ছিল না আমার মতে, কারণ আমাদের মিডফিল্ড কমপ্লিটলি টায়ার্ড, এরকমভাবে ট্র্যাক ব্যাক করা ওদের পক্ষে পসিবল না। ঠিক এই জিনিসটাই টুখেল ফলো করেছে যে যদি আমরা এরকমভাবে করি যে ওদের মিডফিল্ড আর ডিফেন্সের মধ্যে যে গ্যাপটা থাকবে কাউন্টারের সময় আমাদের ওরিয়েন্টেশনটা হবে এই গ্যাপের মধ্যে তিনটা লেভেলে, সো দ্যাট তারা একটা লেভেলকে যদি মানে ব্লক করতে চায় অন্য আরেকটা লেভেল ওপেন হয়ে যাবে। যেটা হচ্ছে তুমি যদি সেকেন্ড লেগে দুইটা গোলই দেখো, দুইটা গোলই কিন্তু মোরলেস এই কারণেই হয়েছে, কাই হাওয়ার্সের হয়তো প্রথম গোলটা বারে লেগে পরে টিমো ভার্নার গোল করেছে, বাট কাউন্টার অ্যাটাকের ধরনটা কিন্তু একই রকম ছিল। তো ওভারঅল সব কিছু সব দিক থেকে চিন্তা করলে ম্যাচের প্রিভিউ থেকে শুরু করে রিভিউ পর্যন্ত আমি কোনোভাবেই মনে করি না যে কোনো এক জায়গায় যদি কিন্তু যদি এটা হতো, যদি করিম বেনজেমার ওই দুইটা শট হচ্ছে মেন্ডি না ব্লক করতো তাহলে মাদ্রিদ ড্র করতো, এই যদি কিন্তু তর্কেই আমি যাব না, মানে আই উইথ ডিউ রেসপেক্ট টু চেলসি উই ডিজার্ভ দিস কিক আউট।
ওকে আচ্ছা, মানে আমি একটু আপনার কাছে চলে যাব যে যেটা হচ্ছে রিফাত বলতেছিল যে আমরা আসলে খুব অবলীলায় বলে ফেলতেছি যে আমরা আসলে চেলসির থেকে অনেক দুর্বল দল ছিলাম, কিংবা মাঠে আসলে 180 মিনিটে খুব বাজে খেলছি চেলসির তুলনায় ওরা, মানে এটা খুব সত্য কথা, মানে 2-0 আমাদের জন্য একটা বেটার রেজাল্ট
ছিল। একটু ইন্টারাপ্ট করি, মানে আমরা খুব বাজে খেলছি বিষয়টা এরকম না যে মানে দ্যাট ওয়াজ আওয়ার অফ ডে, অ্যাকচুয়ালি ফিজিক্যালি আমাদের প্লেয়ারে এতটা টায়ার্ড ছিল যে ওদের সাথে কম্পিট করাটাই পসিবল ছিল না, সো উই ওয়ার সাপোজ টু প্লে লাইক দিস কন্টিনিউ।
ওকে ওকে, সো যেটা হচ্ছে যে যেটা বললাম যে আমরা আসলে যেভাবে আউটপ্লেড হইছি কিংবা ট্যাকটিক্যালি বলি কিংবা ফিজিক্যালি বলি মেন্টালি বলি সবকিছু দিক দিয়ে, এখন আমার কথাটা হচ্ছে জিদানের এই সেমিফাইনাল শুরু হওয়ার আগে আমরা একটা স্ট্যাট দেখছিলাম, মানে একটা ইনফরমেশন দেখছিলাম যে জিদান হচ্ছে তিনটা কোচকে কখনোই বিট করতে পারেনি ইউসিএল এ, একটা হচ্ছে টুখেল, একটা হচ্ছে পেপ গার্দিওলা, আরেকজন হচ্ছে সরি পচেতিনো, এক্স্যাক্টলি পচেতিনো। এই তিনজন কখনো বিট করতে পারেনি, যারা হচ্ছে আমাদের অপোনেন্ট ছিল, মানে যারা আমার অপোনেন্ট হতে পারতো আমাদের ইউসিএল এর ওয়ে ফরওয়ার্ড। এখন মানে জিদান কিন্তু এই সিজনের কথা যদি আমি বলি, জিদান কিন্তু হচ্ছে কন্টে কিংবা হচ্ছে সিমিওনে কোমেন ওরাও কিন্তু ভালো ট্যাকটিশিয়ান, বাট তাদের এগেনস্টে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। বাট পার্টিকুলারলি এই টাইপের যে যারা হচ্ছে ম্যাচ ওয়াইজ ট্যাকটিক্স, নতুন নতুন ট্যাকটিক্স নিয়ে আসে কিংবা ট্যাকটিক্যালি যারা খুব সাউন্ড, তোমার কি মনে হয় যে জিদানের আসলে এই জায়গাতে এখনো একটু দুর্বলতা আছে, কিংবা এই জায়গাতে সে কি সে সাফার করতেছে, এবং নাকি মনে হয় যে আসলে আমাদের টিমটাই রং, মানে এইসব ম্যাচ খেলার জন্য পারফেক্ট টিম আমাদের আসলে আর নাই, মানে ম্যাসিভ ওভারহোলিং না হইলে আসলে আমরা সামনে কিছুই করতে পারবো না?
হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে এবারের চেলসির টাই যদি দেখি, যে বটলেগস দেখে বোঝা যায় যে জিদান যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাইছিল ফার্স্ট অফ অল 3-5-2, ওটা কাজ করার মতো প্লেয়ার আমাদের ছিল না। আর সেকেন্ড হচ্ছে অবভিয়াসলি প্লেয়াররা টায়ার্ড ছিল, ফ্যাটিক ছিল এন্ড হোয়াট নট, বাট সামহাও ইউসিএল এ উই ফাইন্ড আ ওয়ে, সেটাও আমরা করতে পারি না। উই লুক লাইক পেপ গার্দিওলাস বায়ার্ন এগেনস্ট রিয়াল মাদ্রিদ লাইক ইন 13-14, ক্লুলেস। The only difference is that Bayern conceded 5, we conceded like 3 in both legs. So, but otherwise, আমাদের কিন্তু like we were clueless. We look like Macedonia. We look like Macedonia versus Spain. হ্যাঁ, both legs. আমরা যে first legটাও draw করলে খুব ভালো খেলছি, ব্যাপারটা সেরকম না। Second leg we were clueless, and this was exactly the mirror of the match against Man City. Against Man City at Etihad last season. Etihad. Same match. And almost same set of players. হ্যাঁ, এখন আমরা ব্লেম টাউন একটা প্লেয়ারদের উপর দিতে পারি, প্লেয়াররা টায়ার্ড ছিল, আমরা ডোপন্টের উপর দিতে পারি, আমাদের ফিটনেস ঠিক নাই, ইনজুরি লিস্ট, অনেক কিছুর উপর দিতে পারি, যে আমাদের অবভিয়াসলি এটা একটা ফ্যাক্ট যে ট্যাকটিক্স কাজে লাগানোর মতো অনেক প্লেয়ারই নাই, জিদান যেটা চাচ্ছিল সেটা করতে পারেনি। বাট উই অলসো হ্যাভ টু লুক ব্যাক অ্যাট 2016-17, লাইক ওয়েন উই হ্যাড দ্য ওয়ার্ল্ড বিটার স্কোয়াড, দ্য বেস্ট মাদ্রিদ সাইড ইন লাইক হাউ মেনি ইয়ার্স, আমার দেখা বেস্ট মাদ্রিদ সাইড স্ট্যাটিস্টিক্যালি অ্যান্ড ট্রফির দিক থেকে। তো সেই মাদ্রিদ সাইড হচ্ছে ওই সিজনে আমাদের মতো আমার মতো আমরা বেস্ট গেম খেলছি টুশেলের অ্যাগেনস্টে আমাদের বার্নাবিউতে, সেই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমার ওটা নিয়ে এখন আফসোস যে ওই সিজনে আমরা ডাবল জিতলাম, বাট ওই ম্যাচটা আমরা জিততে পারি নাই, লাইক উই ড্রু 2-2, উই সামহাউ উই স্কোর 2 অ্যান্ড উই ওয়ার লাইক অবলিটারেটিং দেম অ্যান্ড দেন উই কনসিডার 2, সামহাউ টুশেল ম্যানেজ টু লাইক আই ডোন্ট নো। And in another game we looked clueless was like against Juventus in the second leg of quarter final, jekhane amra 3-0 gola pichhay jai. Ekhon oneke amake bolben Navas er bhule pichhay geche, no it was not just Navas, like Allegri completely tactically outplayed us. Allegri ekta bhalo jinish ki je Allegri hocche mistake theke like overcome kore, to first leg er mistake gula theke she overcome kore ebong she kintu Bernabeu te tinta diye dey, and that was a very good Madrid side, that Madrid side won the 13th. তো সেই ম্যাচেও আমরা উই লুকড ক্লুলেস, এন্ড ইন অ্যানাদার টাই লাইক এগেইনস্ট টটেনহাম, টটেনহামের সাথে মনে হয় আমরা তিনটা গোল খাই টটেনহামের মাঠে গিয়ে, তখন পজেটিনও করছিল। ইন দ্যাট ম্যাচ উই লুকড দ্য সেম, লাইক এক্স্যাক্টলি সবগুলো ম্যাচের হাইলাইটস দেখবা বা এই ম্যাচগুলো যদি দেখে থাকো, এক্স্যাক্টলি সেম টাইপ অফ অ্যাটিচিউড, লাইক দেখে মনে হচ্ছে প্লেয়ারদের কোনো ডিজায়ার নাই, এন্ড জিদানের কোনো রকম লাইক জিদান যেরকম ইউসিএল এর ম্যাচগুলো স্পেশালি বা ফাইনাল ম্যাচগুলো লাইক হি ইজ এক্সাইটেড about it, chehra dekhlo bujha jay like he is totally calm and looks like he doesn't have anything to do. And ami man city er match er pore goto season e bolchilam je amader desire chole geche, zidane er desire chole geche ba perez er desire chole geche, but liverpool er match ta dekha amar mone hoy na je amader desire chole geche, we looked like we were going to the final, and chelsea er match dekha abar seta mone holo desire chole geche. To ekhane ashole desire problem ba injury problem er age amar jeta mone hoy like zidane has to work it out. Zidane has to work out some things, like some coaches tactically beat him, some coaches,
but
like
মানে
yeah this
no she continue I'm bolteci
specific kichu like tumi jeta bolla je specific kichu coach game wise tactics cha jay, even philosophy merchant amra jake philosophy merchant bola hasha hasi kortechi, ha sheo kintu amaderke like in both legs. Ekhon man city er match tar age kintu amader player ra koto din break paisilo, they were not tired or something. হ্যাঁ, এবং ভ্যারানের মিস্টেক গুলো ছাড়া পুরো ম্যাচটা আমরা অ্যাকচুয়ালি কোয়ার্টার থ্রেট ক্রিয়েট করতে পারছি। তো এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে জিদান হ্যাজ টু লাইক ট্যাকটিক্যালি ইভলভ ইন সাম কেসেস অ্যাগেন্স্ট দিস কোচেস, অ্যান্ড অবভিয়াসলি আমার যেটা মনে হয় যে হ্যাঁ, প্লেয়ার একটা ইস্যু যে ও যদি ট্যাকটিক্যালি অ্যাডাপ্ট করে নতুন ট্যাকটিক্স এনে এইসব কোচদেরকে বিট করতে চায় এইসব ম্যাচ গুলায়, লাইক হি ওয়ান্টস টু ফাইট ইট আউট, হি ডাজন্ট হ্যাভ দি প্লেয়ার্স, হি ডাজন্ট হ্যাভ দি ওয়েপন, অ্যান্ড মেবি দ্যাটস ওয়াই হি ওয়াজ নট রিয়াক্টিং। সে কিন্তু পুরো ম্যাচে ওরকম কোনো রিয়াক্ট করে নাই, রিয়াকশন দেখায় নাই, হি নোজ দ্যাট দিস গেম ইজ ওভার। প্লিজ কন্টিনিউ।
হ্যাঁ, মানে আমি একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে একটা ব্যাপার হচ্ছে যে কিছু জিনিস মানে জিদানের দেখে মনে হয়েছে যে হি স দ্যাট কামিং, মানে এটা যে হবে জিদান এটা বুঝতে পারছিল। কারণ আসলে একটা একটা ডিসক্লেমার দিয়ে নেই, আমি ডিরেক্টলি জিদানের মানে ইয়ে নিয়ে কোশ্চেন করছি যে জিদানের অ্যাকচুয়ালি কি এখানে দুর্বলতা আছে কি নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যে এই মে মাস পর্যন্ত ফুটবল নিয়ে কথা বলতে পারতেছি দ্যাট দ্যাট বিকজ অফ জিদান। মানে জিদান যদি না থাকতো যেই স্কোয়াড অ্যান্ড যেই লেভেলের, মানে একটা দেখেন আমাদের কোনো সাইনিং নাই গত 3-4 বছরে, যেই সাইনিং গুলো করছে সবগুলো বুলশিট সাইনিং, ইনক্লুডিং মেন্ডি। মেন্ডিকে অনেকে ডিফেন্ড করতে পারেন কিন্তু উই স মানে অ্যাকচুয়ালি ও অনেক সময় স্টেপ আপ করতে পারে না, কিংবা হ্যাজার্ড আর রুবিচের কথা আমি বাদে দিলাম, শুধুমাত্র কর্তোয়া একটা ভালো সাইনিং আমাদের হয়েছে। সেকেন্ডলি আমাদের যেসব প্লেয়ার আসছে এর মধ্যে একদল প্লেয়ার চলে গেল এবার লিগের মাঝখানে হচ্ছে বিভিন্ন জায়গায় লোনে চলে গেছে, আর 60-65টা ইঞ্জুরি কথা তো বাদই দিই, মানে এটার কথা তো আমি বলবোই না। তো এতগুলো প্রবলেম ফেস করে জিদানের মানে আর কি করার ছিল, আমি এটাই মানে কথা হচ্ছে যে ধরেন পেপ গার্দিওলা ডিফেন্ডার কিনতে 200-300 মিলিয়ন নিয়ে মার্কেটে ঘুরে, মানে এই অ্যাবিলিটি তো কাউকে দিবে না, মানে মানে কি সরি এই ফ্লেক্সিবিলিটি তো সবাইকে মানুষ দেয় না। জিদানকে দিলে জিদান এরকম স্কোয়াড বানাতে পারতো। আমরা জিদানের ট্যাকটিক্স নিয়ে কোশ্চেন করি, ভাই ট্যাকটিক্স তৈরি করতে হলে তো তোমার প্লেয়ার দিতে হবে, ও তো শুধুমাত্র ড্যামেজ ফিক্স করতে করতে লোকটা পাগল হয়ে যাচ্ছে, যে ওর হচ্ছে ভিক্টর চুস্টে খেলাইতে হইতেছে একটা ইম্পর্টেন্ট ম্যাচে, ওকে ব্ল্যাঙ্কোর উপর আমাদের রিলাই করতে হচ্ছে, মানে দিস ইজ ডিজাস্টার। মানে এটা মানুষজন জিদানের অ্যাবিলিটি নিয়ে কোশ্চেন করার সময় আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত আমার মনে হয়। তবে মানে আমি জাস্ট একটু আপনার কাছে আরেকটু জেনে নিব যে আসলে ওই দিনের কিছু জিনিস আমাদের একটু চোখে লাগছে, যেমন হচ্ছে যে হুট করে ভিনিসিয়াসকে হইতেছে রাইট মানে রাইট উইং ব্যাক কিংবা হচ্ছে আরসিএম হিসেবে নামায় দিল, তারপর হচ্ছে মেন্ডিকে যদি আমরা 3-5-2 তে চিন্তা করি, মেন্ডিকে অলওয়েজ আমরা চিন্তা করি হচ্ছে এলসিবি হিসাবে, মানে থ্রি ম্যান ডিফেন্সের একটা পার্ট হিসাবে, সে কিন্তু কখনোই ডাব্লিউবির প্লেয়ার না। সো মানে এই ডিসিশন গুলো জিদান অ্যাকচুয়ালি হুট করে কেন এলো, গিভেন দ্যাট আমরা কিন্তু খুব পিছিয়ে ছিলাম না। 1-1 ওয়াজ এ গুড রেজাল্ট, মানে ইট ওয়াজ পুলেবল এট স্ট্যামফোর্ড ব্রিজ, বাট এই ধরনের জিনিসপত্র হাস্যকর হয়ে গেছিল। কারণ একটা টাইমে আমাদের রাইট ফ্ল্যাঙ্কটা মানে সরি চেলসির লেফট ফ্ল্যাঙ্কটা এত এক্সপোজ ছিল যে মনে হচ্ছে লোকজন হাঁটতে হাঁটতে ঢুকে যাচ্ছে রিয়াল মাদ্রিদের ডিবক্সের ভিতরে। সো জিদানের এই ডিসিশন গুলোর অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে, মানে ও অ্যাকচুয়ালি কি চিন্তা করে এই কাজগুলো করছে?
আমরা আসলে লাস্ট কয়েক বছরে যদি ট্যাকটিক্যালি সাউন্ড একটা স্কোয়াড দেখি, সেটা কিন্তু আমাদের যে বেস্ট ডাবল উইনিং স্কোয়াড সেটা তো আমাদের একটা প্রবলেম ছিল। এই যে ক্যাসেমিরোর প্রবলেমের কথা তোমরা সবাই বলো, ক্যাসেমিরো প্রেস রেজিস্ট্যান্ট না, তো অনেক ম্যাচে ক্যাসেমিরোর লাইক উইকনেস বের হয়ে আসছে, সেসব ম্যাচে হচ্ছে জিদানকে অ্যাডাপ্ট করতে হচ্ছে তার ট্রাম্প কার্ড ইসকোকে নামায়। হ্যাঁ, অ্যাগেন্সট জুভেন্টাস বড় এক্সাম্পল, জুভেন্টাসের সাথে ফাইনালটা আমরা কিভাবে জিতি, লাইক দ্যাট ওয়াজ এ ইসকো মাস্টার ক্লাস, মোর লাইক দ্যাট ওয়াজ এ জিদান মাস্টার ক্লাস টু বি অনেস্ট। জিদান ট্যাকটিক্যালি লাইক ইট ওয়াজ দ্য বেস্ট ট্যাকটিক্যাল ডিসপ্লে ফ্রম জিদান। তো আমাদের যেহেতু মানে মিডফিল্ডটাতে লাইক এই একটা উইকনেস ছিল যে প্রেস রেজিস্ট্যান্ট বা কাউন্টার অ্যাটাকের অ্যাগেনস্টে ক্যাসেমিরো হচ্ছে লাইক সামহাও কোপ আপ করতে পারে না, সেই জন্য আমাদেরকে হচ্ছে ডায়মন্ড খেলতে হয়তো ইসকোকে নামায়। জিদানকে কিন্তু তখনও ট্যাকটিক্যালি লাইক অ্যাডজাস্ট করতে হয়তো বেঞ্চ থেকে পারে না, অ্যান্ড উই হ্যাড দ্য বেঞ্চ, উই হ্যাড দ্য বেঞ্চ অ্যান্ড অ্যাগেনস্ট বায়ার্ন ইন দ্য সেকেন্ড লেগ 2017-18 মদ্রিচ হ্যাড টু প্লে লাইক এ ডিফেন্ডার, তো ওটা অবশ্য অন্য কারণ ছিল ইঞ্জুরি। অ্যান্ড লাইক এরকম অনেক সময় জিদানকে হচ্ছে লাইক আনইউজুয়াল পজিশনে প্লেয়ারদেরকে খেলায় বা হচ্ছে বেঞ্চ থেকে প্লেয়ার এনে সামহাও সলিউশন বের করতে হয়েছে। 2016-17 আমাদের মনে হয় একটা না সেভিয়ার সাথে তিনটা নাকি চারটা ম্যাচ ছিল, তো এর মধ্যে একটা ম্যাচে আমরা খুব ভালো খেলি, সেকেন্ড ম্যাচটা সেভিয়ার মাঠে গিয়ে আমরা হচ্ছে অবাক হয়ে যাই জিদান যখন 3-5-2 ফরমেশন লাইক ফার্স্ট টাইম ইউজ করে, তখন আমরা অবাক হয়ে যাই যে জিদান এটা কি করতেছে। তো তখনই কিন্তু অনেক প্লেয়ার আউট অফ পজিশন খেলতেছিল, অ্যান্ড জিজি ডিড দ্যাট এক্সপেরিমেন্ট মেনি টাইমস অ্যাগেনস্ট লাইক লালিগা টিমস, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোয় হি অলওয়েজ ওয়েন্ট ফর দ্য রেগুলার 4-3-3 অ্যান্ড 4-4-2 ডায়মন্ড অ্যাট বেস্ট, বাট এই প্রথম আমি দেখলাম যে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে জিদান এরকম লাইক আউট অফ পজিশন প্লেয়ার খেলায় বা এরকম একটা এক্সপেরিমেন্টাল স্কোয়াড নামায় এই ধরনের কিছু করতে পারে। বাট দেন আগেন আমার অ্যান্সার এটাই যে টুশেল যেহেতু সে জানে যে টুশেল ট্যাকটিক্যালি জিনিসটা ইয়া করবে লাইক ট্যাকটিক্যালি কোপ আপ করে একটা সলিউশন বের করে আনবে ম্যাচ ওয়াইজ, সেই জন্য সে সারপ্রাইজ দিতে চাইছিল ফার্স্ট লেগেও অ্যান্ড ইন দ্য সেকেন্ড লেগ অ্যাজ ওয়েল, তাই সে তার রেগুলার টিম না খেলায় সে একটু আউট অফ পজিশনে টুইক করে কিছু একটা ট্রাই করতে চাইছে। বাট আমাদের স্কোয়াডে এখন লাইক ডিমারিয়ার মতো বা সাবি আলোনজোর মতো প্লেয়ার নাই যে মানে যে পজিশনে খেলতে দিবা সে পজিশনে শাইন করবে। লাইক উই নেভার এক্সপেক্টেড ডি মারিয়া টু বি দ্যাট গুড ইন দ্য লেফট সেন্ট্রাল মিডফিল্ড রোল অ্যান্ড ওয়ান আজ অলমোস্ট ওয়ান আজ দ্য ডেসিমা। তো আমাদের হাতে এখন ওরকম ফ্লেক্সিবল প্লেয়ার নাই। তো জিদান আসলে যেটা করতে চাইছে, হ্যাঁ এটাও একটা সত্যি কথা যে অনেকটা প্লেয়ারদের জন্য করতে পারে, অ্যান্ড হ্যাজার্ড ইস্যু, লাইক আই ক্যান গো ফর 30 মিনিটস অ্যাবাউট দিস থিং, লাইক হ্যাজার্ড কে সেন্টার করে প্ল্যান সাজানো, লাইক হাউ
লেটস নট ডু দিস, মানে ফর দিস পজিশন, মানে জিদান যদি এই টিমে খেলতো, জিদান যে পজিশনটা খেলতো, যে হ্যাজার্ড কে জিদান বারবার ওই পজিশনটাতে খেলতে দিতে, মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট টিমের জন্য, এটা ইম্পর্টেন্ট।
সামন রোট ইট দ্যাট হোয়েনেভার হ্যাজার্ড ইজ সেমি ফিট হি মেসেস আপ উইথ জিদান'স হেড, লাইক কাম অন, we were good against Liverpool in the first leg, we were good against Barcelona, but we had to change that thing maybe for Hazard, like Hazard ke jaga dewar jonno amader hocche Vinicius ke right e khelate hoyeche, even Asensio was better than Hazard at that point, ekhon ki obostha ami jani na, to maybe Hazard ke cop up, mane Hazard ke place korar jonno apnar pura squad ta ke Hazard kendrik bhabe sajate hoyeche, and he failed monumentally, like not surprising.
Acha ওকে, আমি একটু আসিফের কাছে আসবো। আসিফের কাছে হচ্ছে একটা কোশ্চেন করব, তারপরে আমরা আসলে লা লিগার ডিসকাশনে ঢুকে যাব। কোশ্চেনটা হচ্ছে গিভেন দা সিচুয়েশন এন্ড এভরিথিং, কারণ লাস্ট মান্থটা আমরা শুরু করছিলাম একদম অ্যাকচুয়ালি হচ্ছে আকাশে উঠতে উঠতে, মানে লিভারপুল এবং বার্সেলোনার সাথে এত সুন্দর একটা স্টার্ট করার পরে দেন অ্যাকচুয়ালি রিয়েলিটি চেকটা শুরু হয়, মানে গেটাফের সাথে ড্র করলাম, তারপর টানা তিন চারটা ড্র হইলো। আমরা আসলে ম্যাচ হয়তো মাঝখানে দুই একটা জিতছি, বাট আমরা ভালো ফুটবল খেলি নাই, এটা হচ্ছে সত্য কথা, ভালো ফুটবল খেলা হয় নাই। স্কোয়াডে বেশ কিছু দুর্বলতা এক্সপোজড, মানে ডিফেন্স নিয়ে প্রবলেম দেখা দিচ্ছে, মিডফিল্ড মানে আওয়ার মিডফিল্ড যেটা নিয়ে হচ্ছে আমরা মানে রীতিমতো গর্ব করি, হ্যাঁ মানে সেই মিডফিল্ডে এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আসলে কুলাতে পারতেছে না, মানে গিভেন দ্য সিচুয়েশন এন্ড ফিটনেস এভরিথিং। সো এর মধ্যে আসলে স্কোয়াডের উপর কতটা রিলাই করা যাচ্ছে ফর দ্য আপকামিং ফোর ফাইনালস, অ্যান্ড লা লিগা ওভারঅল তোমার কাছে কতটা পুলেবল মনে হয় যে আমাদের পক্ষে কি আসলে জেতা সম্ভব নাকি, গিভেন দ্যাট আমাদের বেশ ইম্পর্টেন্ট বেশ ডিফিকাল্ট চারটার মধ্যে অ্যাটলিস্ট তিনটা ম্যাচ আছে।
হ্যাঁ মানে চারটার মধ্যে তিন, দুইটা হোম দুইটা অ্যাওয়ে, এর মধ্যে সবগুলো ম্যাচই ট্রিকি হবে। মানে এখন ভাই ওইটা পুলেবল, ওই যে গত সিজনের মতো যে আমরা যদি এইভাবে জিনিসটাকে চিন্তা করি যে আমাদের এগারোটা ফাইনাল আছে আর কিছু নাই, এইটাই আমাদের গতবারও যখন ইয়ে শুরু হয়েছে এগারোটা ফাইনাল ভাবছি, দশটা জিতছি একটা ড্র, লাস্ট ম্যাচের রেজাল্ট আসলে ম্যাটার করে নাই, তো ওইভাবে করে। বাট ফার্স্টে যে হার্ডেলটা, যে এইভাবে চিন্তা করতে গেলে আমাদের ফার্স্টেই হচ্ছে সেই ক্লিশে গল্প, আমাদের ডিফেন্স লাইন পুরাটাই নাই, তারপর আমাদের মিডফিল্ড মোটামুটি ইউসিএল এ লাইক তাদের হাফ বয়সী পোলাবানদের কাছে পুরো আউটক্লাসড হয়ে আসছে, সেখান দিয়ে তাদের মধ্যে একটা ইয়ে আছে। তো মোটামুটি মোরাল আমাদের টিমের এখন যে অবস্থা আছে মোটামুটি প্রায় নাই বললেই চলে। এখন এইখান থেকে একটা মানে উইনিং মোমেন্টামের মধ্যে আসলে, যেমন এই চেলসি ম্যাচের আগে আমাদের একটা স্ট্যাট প্রচলিত ছিল যে আমরা জানুয়ারি থেকে আনবিটেন, বাট এইটা আসলে কতটা শুভঙ্করের ফাঁকি যে আমরা জাস্ট বলে দিলাম আমরা আনবিটেন, বাট বার্সা ম্যাচের পরে আমরা মেবি চারটা ম্যাচ গোললেসই গেছি, চেলসির সাথে এসে হচ্ছে বেনজেমা গোলটা দিল, আমাদের মানে স্কোরিং আসতেছে না গিভেন দ্যাট লা লিগা আর ইউসিএল, মানে আসতেছিল না। লিভারপুলের সাথে আমরা ড্র করলাম, বা ওই যে একটা গোল স্কোরিং ড্রট শুরু হয়েছে, এইটা আসলে মানে আমরা পুরোটা সিজন আসলে বেনজেমা গোল দিছে আমরা জিততেছি, এরকমই বেনজেমার একটা গোল বা দুইটা গোল আমাদের ম্যাচ বের করে আনতেছে। বাট বেনজেমা তো সবসময় প্রত্যেক দিন একটা করে গোল দিবে, এটা আসলে এই ওর বয়স যতটুকু হয়েছে ওর থেকে কতটুকু এক্সপেকটেশন করা যায় যে প্রত্যেক ম্যাচে একটা করে গোল দিবে, ওরকম ক্লাচ পারফরমেন্স দিবে প্রতিটা ম্যাচে, এটা আসলে কি হবে এখন যদি লা লিগার পার্সপেক্টিভে দেখি যে এটা কিভাবে পুলেবল, সেক্ষেত্রে আসলে মানে সবারই চিপ ইন করা লাগবে, বাট চিপ ইন করার জন্য আসলে ফিট থাকা লাগবে, আমাদের ফার্স্ট কন্ডিশনই ফুলফিল হইতেছে না, স্কোয়াডেই আমাদের প্লেয়ার নাই। তো ওইটা ওই যে সেটাই যে জিদান যদি এই চারটা ম্যাচকে চারটা ফাইনাল হিসেবে কনসিডার করে এবং প্লেয়ারদেরও মাথার মধ্যে এইটা যে আমাদের এই চারটা ম্যাচ আছে, নাথিং এলস ম্যাটার, চারটা জিততে হবে, আর জিদানের কাছে লিগ ম্যাটার্স দ্য মোস্ট এখন মনে হইতেছে, মানে ও লিগ অনেক বেশি পছন্দ করে, গত গত সিজনেও সে লিগটা জিতে অনেক ইয়া ছিল, এইবারও আই গেস উই ক্যান ট্রাই, বাট আমার কাছে এখন আসলে পুরাটাই ডিপেন্ড করে আসলে জিদান জিনিসটাকে মানে প্লেয়ারদের দিয়ে কিভাবে অ্যাপ্রোচ করে, মানে একদম যে আমি বলবো যে আমি অনেক কনফিডেন্ট, সে মানে গত সিজনে যেরকম একটা রান চলতেছিল, মানে আমাদের এখন মেন্টাল অবস্থায় নেই ওই চিন্তা ভাবনাটা করার, বাট দেখা যাক সামনে কি আছে।
আচ্ছা মানে এটা খুব কি বলবো, একটা আশ্চর্যজনক ব্যাপার, মানে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত সুবিধাজনক স্থানে থাকলো আমরা আসলে একটা ফ্রাস্ট্রেশন, একটা মন খারাপ সবার মধ্যে, এবং মানে অপটিমিস্ট হইতে পারতেছি না যে আমরা অ্যাকচুয়ালি লিগটা আছে
কথা, মানে আমাদের সবার কথাবার্তা হয় পেসিমিস্টের মতো, কিন্তু কিছু করার নাই আমাদের এখন বর্তমান অবস্থায় এটা।
আমার একটা কথা কি, মানে এটা এটা একটা রিজন হচ্ছে যে ইভেন ইফ উই উইন, এটা আসলে কি চেঞ্জ করে, মানে আমরা যে আউটক্লাসড হইলাম, আমরা যে খারাপ খেলছি, মানে এটা তো সত্য কথা। এখন কোনোভাবে লিগটা জিতে আসাটা হয়তো ভালো হবে, অবভিয়াসলি এটা একটা মোরাল মেন্টাল বুস্ট ডেফিনেটলি দিবে, কিন্তু আমার মনে হয় যে মানে উই স 2011-12 মাদ্রিদ, আমরা মরিনহোর মাদ্রিদ দেখছি, আমরা এনচেলোত্তির মাদ্রিদ দেখছি, আমরা জিদানের তিন চারটা সিজন দেখছি যে কিভাবে আমরা ডমিনেট করে লিগ পুল অফ করি। সো এটা আসলে একটা ফ্রাস্ট্রেশনের জায়গা আমার মনে হয়, বাট স্টিল ডেফিনেটলি লিগ ইজ আ স্পেশাল থিং। আচ্ছা একটু
আজকে ব্যাপার মানে যদি যোগ করি, মানে আমাদের এই টিমটা মানে গত মানে একটা সার্টেন প্লেয়ার চলে যাওয়ার পর থেকে আমাদের টিমের কিছু জায়গায় মনে হয় আমরা ইন্টেন্সিটি ল্যাক করি, এবং এই জিনিসটা আমাদের বেশি ফ্রাস্ট্রেট করে। আমরা ভাই বুরুশিয়ার কাছে হারছি, মানে আমরা ফাইট দিছি লাস্ট মিনিট পর্যন্ত ফাইট দিয়ে গেছি, বা ইউসিএল মানে 2018 পর যখন মানে এর আগে যখন আমরা খেলছি, মানে উই ওয়্যার লাইক আমরা মানে যতটুকু পারি হারি জিতি প্যারা নেই আমরা ফাইট দিতেছি, ইন্টেন্সিটি কখনো ল্যাক করে নাই। বাট লাস্ট ম্যাচে দেখা মনে হলো ভাই ঠিক আছে খেলতেছি, মানে ডাজেন্ট ম্যাটার, মানে এই জিনিসটা আর কি বেশি প্যারা দেয়, মানে যেটা আসলে আমরা ইউজ টু না।
একটা জিনিস কি, আমাদের এখানে অনেক মাদ্রিদ ফ্যানই লাইক এই টাইপের মাদ্রিদ স্কোয়াড মেবি দেখে নাই, লাইক ইভেন মানে মোস্ট অফ দেম স্টার্টেড ওয়াচিং লাইক সিন্স 2006-07 or maybe Galacticos era, তো তখন থেকে দেখছে সব লাইক সুপারস্টাররা খেলতেছে, এন্ড দেন দুই বছর মনে হয় ক্যালারনার টাইমে লাসানা ডিয়ারা মামারু ডিয়ারা দেখছে, বাট দ্যাট স্কোয়াড ওয়াজ বেটার দ্যান দিস অন পেপার।
হ্যাঁ রবিন স্নাইডাররা খেলতো
ওই সময়, ইয়া এন্ড দেন উই স গ্যালাকটিকোস
টু ভাই, মানে 7-8 এর যে কথা বললেন ওই সময় আমরা একটা গার্ড অফ অনারও পাইছি, মানে যাতা মানে
এন্ড দেন উই স গ্যালাকটিকোস টু এন্ড দেন দা 11-12 মাদ্রিদ এন্ড দেন 13-14 দ্য মোস্ট লিথাল মাদ্রিদ ট্যাকটিক্যালি, এন্ড দেন আনচেলোত্তি 22 উইনিং রানের মাদ্রিদ, ওইটা লাইক আনবিলিভেবল ছিল, তারপর জিদানের মাদ্রিদ। কিন্তু এখন যেটা হইছে রোনালদো যাওয়ার পর না 2017-18 থেকে কিন্তু উইকনেস গুলো বের হয়ে আসছে, লাইক উই ওয়ার রিয়েলি স্ট্রাগলিং ইন দ্য লিগ। অ্যান্ড তো আসলে আসেন্সিও ভিনিসিয়াসের উপর নির্ভর করা, বা হচ্ছে এইজিং মিডফিল্ড, এই মিডফিল্ড আসলে মানে অন্য কোনো টিমের মিডফিল্ড এত বছর সার্ভিস দিছে নাকি জানি না, এই মিডফিল্ডটা কনসিস্টেন্টলি এত সার্ভিস দেওয়ার পরে এদের থেকে আরো এক্সপেক্ট করা মানে হাউ মাচ,
এদের থেকে লংজিভিটিটা আরেকটু বাড়ানো যেত, যে রোনালদোকে জিদান যেভাবে ইউজ করতো এদেরও যদি রেস দিয়ে দিয়ে ওইভাবে ইউজ করা যেত, হ্যাঁ এদের লংজিভিটিটা আরো বাড়তো।
এদেরকে আসলে
এই চান্সটাও আমাদের ছিল না আসলে, এটা আশা করে লাভ নাই, চান্সটাও ছিল
মানে এই এজিং মিডফিল্ড প্লাস হচ্ছে মানে ফিটনেস, তারপরে আমাদের ট্রান্সফার পলিসি, টাকা নাই, স্টেডিয়াম বানানো, হাবি যাবি, এসব করে আসলে মানে আমরা এরকম মাদ্রিদ সাইড কেউ দেখি নাই, লাইক ইন দ্য পাস্ট 20 ইয়ার্স যদি কেউ ফলো করে কেউ দেখে নাই। দ্যাটস ওয়াই লাইক ইটস সারপ্রাইজিং যে আমরা ম্যাচে গিয়ে এই ধরনের অ্যাটিচিউড দেখাচ্ছি, বাট মেবি উই ওয়ার লাইক দিস বিফোর লাস্ট সেপ্টেম্বর ওয়েন উই ডিডন্ট উইন দ্য UCL ফর হাউ মেনি 32 ইয়ার্স।
আচ্ছা আমি জাস্ট নেক্সট টপিকটা যাওয়ার আগে জাস্ট আমার একটা কথা বলে যে যদি আমরা হচ্ছে মিডফিল্ড নিয়ে কথা বলি, ঠিক আছে, মানে শুধুমাত্র যদি বলি যে আমরা সবচেয়ে আমাদের কাছে পার্সোনালি আমরা খারাপ লাগতেছে যে আমরা মিডফিল্ডে কেন আউটক্লাসড হবো, গিভেন দ্যাট আমাদের ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডরাও খেলে, ব্যাপারটা হচ্ছে যে আসলে এই ট্রায়ের মধ্যে ক্যাসেমিরো ছাড়া বাকি কাউকে আসলে কাট করে দাঁড় করানো যায় না, ক্যাসেমিরোকে দাঁড় করানো যায় কারণ ও এত বছর পর ফুটবল খেলার পরও একটা পাস কমপ্লিট করতে পারে না, এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার। হ্যাঁ মানে ফুটবল অনেক ইভলভ করছে, ফুটবল মানে যে কারণে আমরা হচ্ছে কখনো সামি খেতিরাকে মানে দলে রেগুলার করতে চাইতাম না, তো সেই কারণে এখন যদি আমরা হচ্ছে ক্যাসেমিরোকে একই পজিশনে চিন্তা করি তাহলে তো আসলে দুঃখজনক ব্যাপারটা। বাট একটা 35 বছর বয়সে একটা প্লেয়ারকে একটা মাসে 8টা ম্যাচ খেলবে 90 মিনিটের, এটা তো আমরা আশা করতে পারি না, মানে এটা তো তার প্রতি একটা জুলুম আমার কাছে মনে হয়। সো এটা আসলে ব্যর্থতা হচ্ছে আমরা মানে সিজনের মাঝখানে ভালভার্দের মতো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার কেন COVID-19 ইনফেক্টেড হলো, কারণ মানে আমাদের প্রোটোকল গুলো স্ট্রং না, এটার মানে এটাই, কারণ আমাদের প্রায় 10-12 জন প্লেয়ার অলরেডি COVID-19 ইনফেক্টেড হয়ে গেছে, ইঞ্জুরির কথা বাদই দিলাম। সো অন্যান্য টিমে তো এত বাজে অবস্থা হয় নাই, আমরা কেন অডেগার্ডকে মানে জানুয়ারিতে ছেড়ে দিচ্ছি, এই ধরনের ল্যাকিংস গুলো থাকলে তো আসলে এটা খুব এক্সপোজড হয়ে যায়। আচ্ছা একটু আমি আজকে
আমি হচ্ছে তুমি পরের টপিকটা যা, আমি ছোট করে একটা কথা বলি, যে কোশ্চেনটা তুমি আজকে একটু আগে করলা সেটা হচ্ছে যে এই যদি আমরা লিগটা জিতেও যাই হোয়াট ডাজ ইট মিন, আমি একটু মানে হিস্ট্রি থেকে ঘুরে আসি, সেটা হচ্ছে যে একটা লম্বা সময় পর্যন্ত মোটামুটি 2002-03 এর পর থেকে, মানে আমরা লালিগাটা জিতার পর থেকে, আমাদের হচ্ছে নাইনটা জিতার পর থেকে 2009 পর্যন্ত মাঝখানে একমাত্র বার্সেলোনা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে স্পেন থেকে, আর কেউ কিন্তু জিতছিল না। মেইনলি বলতে গেলে হচ্ছে মানে ইপিএল টিম গুলার আর ইতালিয়ান টিম গুলার ওই সময় ডমিনেন্স ছিল লালিগাতে, ইউসিএল এ। 9 এর পর থেকে শুরু হলো আবার স্পেন টেনিওর। এই সময়ের মধ্যে স্পেনের টিম গুলা কয়টা? আমাদের চারটা আর ইয়ের একটা,
মানে যখন স্পেন টেনিওর শুরু হয় মাঝে মধ্যে বায়ার্ন একটু জিতে,
বায়ার্ন একটু জিতে। আচ্ছা যাই হোক, এখন এরপরে আবার আমরা লা লিগার টিম গুলা গত সিজন থেকে দেখা যাচ্ছে যে ইপিএল এর টিম গুলার কাছে ধরা খাচ্ছে। ওয়ার্স মানে চেঞ্জ গুলো হচ্ছে কি? তুমি যদি 2009 আগের বা মোটামুটি 2010-11 পর্যন্ত এক ম্যাচ তুমি যদি ইপিএল দেখো, এই ইপিএল ওয়াজ আর্গুয়েবলি মানে বেস্ট লিগ ইন ট্যাক, মানে অ্যাকর্ডিং টু ট্যাকটিক্স, মানে যেই সময়টায় হচ্ছে অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গাররা, ইভেন কিছু একটা লোক কিছু সময় হচ্ছে কার্লো
আনচেলোত্তি ছিল, ইভেন
গাসিডিং ছিল, তো ওই ওই সময়ের ইপিএল কিন্তু ট্যাকটিক্যালি অন্য যে কোনো লিগের চেয়ে বেটার ছিল, অ্যান্ড সো ইজ ইতালিয়ান লিগ। মরিনিও ছিল ওই পাশে কিছু সময়, রাফা বেনিতেজ ছিল, যাই হোক। ইপিএল ইপিএল থেকে যখন লালিগা লালিগা টেন্ডারটা যখন শুরু হলো, লালিগা কিন্তু এই ট্যাকটিক্যাল জায়গাটাতে ইপিএল কে বিট করে দিল। লাইক তুমি যদি লালিগার এই টেন্ডারটাকে দেখো, নট অনলি ইন ইউসিএল, লালিগা টিমস অলসো ডমিনেটেড ইন ইউইএল। সো এই এই দুইটা ইউরোপিয়ান কম্পিটিশনে লালিগা টিমগুলো এরকম ডমিনেন্স, এটা কিন্তু ডেফিনেটলি ক্লিয়ার করে দেয় যে লালিগা কত ট্যাকটিক্যালি কতটা সলিড ছিল। বাট এখন আবার যে আউটলেট হচ্ছে, এটা কি আমাদের কোনো ট্যাকটিক্যাল ফল্ট? দ্য অ্যানসার ইজ নো ফ্রম মি। উলসি আমি একটু শেষ করি কথাটা, দ্য অ্যানসার ইজ নো ফ্রম মি। কারণ মানে ইপিএল এর টিমগুলো তুমি যদি গত 2-3 বছরে ফলো করো, লালিগার ট্যাকটিক্সের সাথে তারা পাল্লা দিতে না পেরে দে কনসার্ন অন ফিটনেস, আর ইপিএল এর প্রত্যেকটা টিম এখন ফিটনেসের দিক থেকে লালিগার টিমগুলো হচ্ছে অন্তত 10 times বেটার। যেই জিনিসটার কারণে লালিগার টিমগুলো দেখা যায় একটা লম্বা সময় পর্যন্ত খেলতে খেলতে যেই টায়ার্ডনেস নিয়ে আমাদের প্লেয়াররা খেলতে যায়, ঠিক সেই জায়গাতেই হচ্ছে ইপিএল এর টিমগুলোর কাছে আমরা পুরোপুরি ধরা থাকি। অ্যান্ড মানে এখন লালিগার টিমগুলার মানে এখন যে অবস্থা, যদি এই ফিটনেস ইস্যুটা নিয়ে লালিগার টিমগুলো কনসার্ন না হয়, মানে খুব শীঘ্রই হচ্ছে আমরা এই ইপিএল এর ডমিনেন্স থেকে বেরোতে পারবো না। বলছি কন্টিনিউ।
আচ্ছা এই তোমার কথা শুনে একটা জিনিস মনে পড়লো, যে তুমি যে টাইমটা বলতেছো স্পেনের ডমিনেশন শুরু হয়েছে, গার্ডিওলা স্টার্টেড কোচিং বার্সেলোনা এন্ড দেন স্প্যানিশ টিমস স্টার্টেড ডমিনেটিং ইউরোপ এন্ড দেন গার্ডিওলা স্টার্টেড কোচিং ম্যান সিটি এন্ড দেন ইংলিশ টিমস স্টার্টেড ডমিনেটিং ইউরোপ। সো দ্যাটস
গার্ডিওলা আমাদের পয়েন্ট।
নো 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 নো, মানে ইংলিশ টিমের ডমিনেশন শুরু হয়েছে 17-18 থেকে, মানে মূলত তখন থেকে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ওদের যে দে আর কামিং।
আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু দিস গাই, লাইক উই ডোন্ট লাইক দিস গাই, বাট আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু হিম, লাইক হি ওয়াজ আউটপ্লেড এট বায়ার্ন বাই লাইক বার্সেলোনা, এগেইনস্ট বার্সেলোনা, এগেইনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, এগেইনস্ট আস, এন্ড হি রিকভারড ফ্রম দোজ, হি অ্যাডাপ্টেড টু হিজ, হি অ্যাডাপ্টেড এন্ড হি আপগ্রেডেড হিজ ট্যাকটিক্স, লাইক হি ইজ সো গুড নাও।
স্পেনের মতো আনলাইক দিস টাইম হয়তো ইংল্যান্ড টিম অতটা ফ্লারিশ করবে না, আমার যেটা ধারণা চলতো যেভাবে স্পেন করছিল, এটা আসলে ইংল্যান্ড অত বেশি ইয়ে নাই। আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে মনে হয় যে গার্দিওলার সাথে সাথে 2008 এর যে স্পেনের ইউরো টিমটা ছিল ওইটাকে আমার একটু রেকগনাইজ করা উচিত। ওই টিমটাও কিন্তু একদম ফ্যাবুলাস ছিল, এবং দেয়ার কোচ লুই আরাগোনেস, যে অ্যাকচুয়ালি হচ্ছে টিকি টাকার জনক, মানে তার ফুটবলটারই কিন্তু টিকি টাকা শুরু করছিল, যে সে 2006 এ যখন প্রচুর পাস খেলতেছিল তখন কমেন্টেটর বলছিল যে দিস ইজ টিকি টাকা ফুটবল। সো ওর একটা কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট কিন্তু ছিল ফুটবল ওয়ার্ল্ডে তখন, এটা আসলে রেকগনাইজ হয় না সবাই উদ্দেশ্যে, মানে ওই আমি এই জন্য বলছিলাম যে অনেক টাইম দরকার ছিল আজকে অনেক ডিসকাশনের জন্য। তো ম্যাচ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি স্কোয়াড কিছুটা প্রেডিক্টেড, মানে হ্যাজার্ড নাই, কারণ আসলে হ্যাজার্ড থাকার কোনো কারণ নাই, হ্যাজার্ড তার চেলসি টিমমেটদের সাথে হাসাহাসি করছে এটা নিয়ে আমি কনসার্ন না। হ্যাজার্ড যদি মানে একটা গোল দিয়ে হাসাহাসি করতো আমার কোনো মন খারাপ করার কিছু ছিল না, কিন্তু হ্যাজার্ড আসলে খেলতেই পারতেছে না। হ্যাঁ, সো ভিনিসিয়াস খেলতেছে সামনে, ভিনিসিয়াস আর বেনজেমা আমাদের চারজন মিডফিল্ডার খেলতেছে, যে চারজন মিডফিল্ডার ছাড়া আমাদের কোনো মিডফিল্ডার নাই। আর হচ্ছে আমাদের ব্যাকে খেলতেছে হচ্ছে ভারান, সরি ভারান না, নাচো আর মিলিতাওর সাথে অড্রিওজোলা এবং মার্সেলো, যেখানে অ্যাকচুয়ালি আমি আজকে আমি এক্সপেক্ট করছিলাম মিগুয়েলকে হয়তো খেলাইতে পারে, মানে দ্যাট ওয়াজ আ রিস্কি, কি বলবো, একটা রিস্কি শট হইতো, বাট মনে হয় বেটার হইতে পারতো। যাই হোক, তো রিফাত, মানে ডু ইউ থিঙ্ক দিস ওয়াজ দ্য বেস্ট টিম ফর টুনাইটস ম্যাচ?
ওই যে একটু আগেই তো তুমি কোশ্চেনটা আসলে কনক্লুশনে দিয়ে দিলা যে আমাদের এতে আর কোনো অপশন ছিল না, এরপর অ্যাকচুয়ালি আর জনের খুব বড় কোনো ডিসকাশনের প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি আমরা এমন একটা অবস্থা চলে আসছি এখন যে এই একটু আগে যেটা বললাম যে অপশন নাই, আর সেকেন্ডলি অলরেডি আমরা ইউসিএল এর বাইরে, সো লাস্ট হোপ হচ্ছে আমাদের লা লিগা। এখন এই লাস্ট চারটা ম্যাচ যদি আমরা মানে পয়েন্ট ড্রপ করি সম্ভবত আমাদের আর এই হোপটাও থাকবে না, কারণ অ্যাথলেটিকো বা বার্সেলোনা যে ফিক্সচার আছে তাদের ভাবে একটা একটা করে টাফ ম্যাচ আছে, হোয়ারাজ আমাদের তিনটা টাফ ম্যাচ। তো এইরকম জায়গায় অ্যাকচুয়ালি আমাদের আজকে যে স্কোয়াড ছিল এর বাইরে আর কোনো অপশনই ছিল না, রিগার্ডলেস আমাদের অপোনেন্টকে, রিগার্ডলেস আমাদের অপোনেন্ট কিভাবে খেলে। তো একটা জিনিস দেখতে ভালো লাগতেছে যে সেটা হচ্ছে ফাইনালি উই আর ওয়াচিং এ ভালভার্দে ইনক্লুশন, আর এটাও ঠিক। আরেকটা জিনিস আমি পার্সোনালি যেটা খুশি সেটা হচ্ছে আমি হ্যাজার্ডকে স্কোয়াডে দেখছি না, বিকজ হ্যাজার্ডের অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন আমার মনে হয় না আর মানে হ্যাজার্ডকে নিয়ে আর মাদ্রিদের মাথা ঘামানো উচিত। আমি কয়েকটা রিউমার দেখলাম যে মাদ্রিদ ইজ রেডি টু অ্যাকসেপ্ট এনি অফার ফর হ্যাজার্ড, 50 মিলিয়ন পেলেই ছেড়ে দিবে, ইটস গুড টু সি। মানে একটা প্লেয়ার দিয়ে যদি কাজ না হয়, সে যদি সার্ভিসটা দিতে না পারে, লেট অ্যালোন এভারেজ হি ওয়াজ মানে ফার লোয়ার দেন আওয়ার সো কল্ড স্টুপিড গাইস ইফ ইউ কম্পেয়ার উইথ হিম উইথ ভিনিসিয়াস। আর কোন হোপ রাখা উচিত না, ওই চারটা ম্যাচ খেলা হচ্ছে একটু স্যালারি আদায় করে নিব, কোনো প্রয়োজন নাই ভাই আমাদের এখন ওর মানে ওর স্যালারি উসুল করাচ্ছে, আমাদের লিগ জিতাটা বেশি ইম্পর্টেন্ট। সো ইয়া আই এম ডেফিনেটলি হ্যাপি উইথ দিস।
আগে পেলার স্যালারিটা উসুল করেন তারপর হ্যাজার্ডের স্যালারি উসুল করেন।
আচ্ছা আচ্ছা, আমরা আসলে একটু শেষ দিকে চলে আসছি,
মানে এইটা আর কি একটা ভালো কথা যে নেক্সট সিজনে আমাদের রাইটে বেল আর লেফটে হ্যাজার্ড, সো জাস্ট ফর দ্য রেকর্ড
দ্য ফুটবল ইজ ফাইনালি বারিড ফর আস,
এবং মাঝখানে যদি চান মারিয়ানো।
আচ্ছা সিফাত ভাই কমেন্টটা ভাই হ্যাজার্ড হাসতে বললে আমরা পারবো না কেন?
আচ্ছা আমি টুসি কাছে আসি, উসি মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা কোশ্চেন, ধরো আমরা লিগটা জিততে চাই এবং আমরা জিতবো লিগটা যে করেই হোক, এবং আমাদের আসলে যেহেতু মানে হারাবার অনেক কিছু আছে বাট স্টিল বললাম হারাবার কিছু নাই, এই টিমটা যা আমাদের আছে গিভেন যদি আর নেক্সট কোনো ইনজুরি না হয় তাহলে তুমি নেক্সট আর ম্যাচে কি টিম দেখতে চাও, মানে কি রকম, এবং তুমি আসলে কে কাকে কাকে চাও যে স্টেপ আপ করা উচিত এই সময় এসে লিগের, হোয়াট শুড বি দ্য প্ল্যান?
আজকের টিমটা এখন আজকে নামানোর জন্য বেস্ট পসিবল টিম। হ্যাঁ, তো আমি সুপার সাব হিসেবে অবশ্যই চাবো রদ্রিগো আর আসেন্সিও কে, লাইক দে আর ইফেক্টিভ অ্যাজ সাবস্টিটিউট, স্পেশালি আসেন্সিও। এন্ড ব্যাক লাইনে অবশ্যই মিগুয়েল ইজ এ গুড অপশন ফর আস, অ্যান্ড অড্রিওজোলাকে আসলে রাইট ব্যাকে রাখা উচিত, রাইট ব্যাকে নাচো বা অন্য কাউকে ট্রাই না করে অড্রিওজোলাকে রাখা উচিত। আমাদের সেন্টার ব্যাক পেয়ার নিয়ে লাইক মিলিটাও আর নাচো পেয়ার নিয়ে আমার কোনো প্রবলেম নেই, দে ওয়ার লাইক রিয়েলি গুড দ্য ম্যাচেস দে প্লেড টুগেদার। অ্যান্ড মিডফিল্ডে অবভিয়াসলি আমি চাবো হচ্ছে লাইক ব্ল্যাঙ্কোস ইনক্লুশন, লাইক সো হি ওয়াজ রিয়েলি গুড ইন দ্য গেমস হি প্লেড। আদার দেন দ্যাট tonight's midfield is the best possible midfield combination for us to start with, but eto je dui tin joner naam bollam tader inclusion chhara ashole kauke include kore like ei gulo ei match gulo amra final hisebe khelbo সেই সিচুয়েশন নাই তাদের নিউট্রাল, লাইক মারিয়ানো অর ইভেন হ্যাজার্ড অর ইভেন ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট রদ্রিগো ইন আ ম্যাচ, লাইক সেটার অপশন নাই, ইউ হ্যাভ টু স্টার্ট বেনজেমা এন্ড ভিনিসিয়াস, লাইক দ্যাট ইজ দ্য বেস্ট পসিবল অপশন।
সো ইয়া একটা কথা উলসি ভাইয়ের সাথে অ্যাড করি যে মারিয়ানোরে আমরা হচ্ছে সারা দিনই পচাই, বাট হি টু হ্যাজ এ এল ক্লাসিকো গোল যেখানে আইসা পুরো হারায় আসছে, সো হ্যাজার্ডের থেকে আসলে কোনো এক্সপেকটেশন নাই, মানে আপনি ভাই খেললে খেললেন না খেললে নাই ডাজন্ট ইভেন ম্যাটার, আপনি থাকলে ভালো না থাকলে ঠিক আছে।
Like, exactly. এই চার ম্যাচে, এই চার ম্যাচে এই টিমের সাথে কি ইনক্লুশন হিসেবে আসলে মিগুয়েল আরিবাস ব্ল্যাঙ্কো এরা ছাড়া আর কোনো অপশন নাই, টু বি অনেস্ট।
মানে মানে অনেকে দেখতেছি যে একটা কথা বলে যে নতুন প্লেয়ারদেরকে কেন চান্স দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ পুরনো প্লেয়াররা খুব ভালো খেলতেছে।
মানে আচ্ছা উই হ্যাড অ্যানাদার প্লেয়ার, লাইক উই হ্যাড অ্যানাদার প্লেয়ার ইন দিস টাইপ অফ গেমস, ক্যান ইউ নেম হিম, হি ইজ আ মিডফিল্ডার, ইয়া
কিছু রুমার দেখা যাচ্ছে 2003 সিজনের কথা যেটা রিফাত বলছে ওই সিজনের সাথে একটা মিল হচ্ছে এই সিজনে যে আমরা প্রবাবলি লিগ জিতে যেতে পারি কিন্তু আমরা হচ্ছে ইউসিএল টাতে আবার বটল করছি, এবং ওই সিজনের সিজনের লাস্টে যেটা হয়েছিল যে ভিসেন্তে দেল বস্ক হচ্ছে মাদ্রিদ ছেড়ে চলে যায় এবং হিয়েরো হচ্ছে মাদ্রিদ ছেড়ে চলে যায়। সো এবার কিন্তু জিদান এবং রামোসের চলে যাওয়ার একটা ইয়ে হচ্ছে আমাদের কাছে শোনা যাচ্ছে। সো আসিফ, মানে তুমি আসলে এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবে, বিকজ দে আর দিজ নেমস আর নট লাইক স্কোয়াড প্লেয়ার অর লাইক অ্যানাদার র্যান্ডম কোচ, দে আর লাইক ইমোশনস ফর আস। হ্যাঁ মানে জিদান রামোস মানে দে হোল্ড হিস্ট্রি ফর আস, সো এইটা আসলে কিভাবে ইয়ে করা যাবে। এন্ড মানে আরেকটা কোশ্চেন যদি করতেই হয় যে জিদান যদি সামহাউ চলেও যায় হোয়াট শুড বি দা নেক্সট প্ল্যান,
মানে যা জিদানের রিসেন্ট ইন্টারভিউ বা যা কিছু আছে সব কিছু ইন্ডিকেট করে হি ইজ নট স্টেইং উইথ আস, আমার কাছে যাব না হয় সে অনেক কিছু হিন্ট দিতেছে। আর রামোসেরটাও সম্ভবত লাস্ট ম্যাচে যদি দেখবেন রামোস ওয়াজ নট লাইক রামোস, লাইক যেরকম রামোস ইউসিএল ম্যাচে পারফরমেন্স করতেছে হয়তো বা ফিটনেস এর জন্য বা যা কিছু, বাট রামোস মানে এরকম ম্যাচে লাইক ও সবার ধমকাই ঠিক করে ফেলবে বা নিজে একটা রান নিতেছে বা কিছু, সো ও মেন্টালি আই গেস ওই রকম মানে টিমের সাথে কতটা কি তার উপর আজকে, মানে একটা রোনালদো চলে গেছে তারপরে জিদানও চলে গেছে, লাকিলি জিদান কেম ব্যাক, এখন মানে আবার যদি এরকম কিছু একটা হয় really a hard pill to swallow, মানে এটা কিভাবে যে নিব ভাই, এটা আসলে ওই সিনারিও যে যে মানুষ মাঝে মাঝে ভাবে না কিছু সিনারিও যে আচ্ছা এগুলো যদি এগুলাগুলো হয় তা আমাদের হচ্ছে ওই রকমই হইতেছে, ওর্স কেস সিনারিও দেখা যাবে যে পেরে যাইসা আলাবারে চার নাম্বার জার্সি দিয়ে আনভেল করতেছে, মানে এইগুলা তো আসলে মানে কি বলবো ভাই মানে সহ্য করার মতো বিষয় না, বাট দেন এগেইন মানে কি বলবো ভাই এটা আসলে
2003 তে যেমন আমরা
হ্যাঁ
মানে উই মুভড অন ওরকমই হয়তো, বাট মানে
উই মুভড অন টু জোনাথন উডগেট
দেখানা সিডিএম,
লাইক আমি সবসময় এটা বলি পেরেস মেবি ব্রট আস 3 4 5 6 হাউ মেনি চ্যাম্পিয়ন্স লিগস, বাট হি অলসো রুইনড আওয়ার চান্স টু উইন 10 মোর ট্রফিস অ্যাট লিস্ট 10 মোর
এক্স্যাক্ট exactly and
by UCL Ronaldo থাকলে কি হইতে পারত
if he kept Alonso somehow like we would win 5 champions league titles in a row by now
100
আচ্ছা যেটা বলছিলাম on top of that মানে Hazard যে খারাপ খেলতেছে এটা এটাতে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষটা হচ্ছে Woodgate, কারণ Hazard এর আগে আমরা ভাবতাম Woodgate রিয়াল মাদ্রিদের হিস্ট্রি সবচেয়ে ওয়ার্স্ট সাইনিং, বাট দেন Hazard happened and খুব স্যাড একটা বিষয় আমি আসলে শেষে চলে আসি, জাস্ট আমি একটু ফ্যানদের বলি খুব স্টুপিড একটা কম্পারিজন আমরা দেখি বেইল আর হ্যাজার্ডের একটা কম্পারিজন, মানে এটা না মানে কোনো সেন্স মেক করে না, মানে বেইল অনেক অনেক আজেরা কাজ করছে পরে এটা এটা সত্য কথা, বাট বেইল আমাদেরকে যে পরিমাণ ট্রফি জিতাইছে এন্ড ও অ্যাকচুয়ালি 13-14 এ রোনালদো আমাদের মানে সবচেয়ে বড় স্কোরার থাকলো, আমরা যে দুইটা ট্রফি জিতছিলাম দুইটার উইনিং গুলি কিন্তু বেইল করছিল, এন্ড লেটস নট টক অ্যাবাউট 2018 ফাইনাল এগেইনস্ট লিভারপুল। সো আসলে আমরা আপনি যখন এইসব কথাগুলো বলেন ইউ হ্যাভ টু ডিজোন দোজ অ্যাচিভমেন্টস, আপনি যখন একটা প্লেয়ারকে নিয়ে এইসব কথাবার্তা বলবেন, সো মেবি বেল আমাদের লেজেন্ড না হয়তো কিছু কারণে, বাট অ্যাট লিস্ট এই স্টুপিডিটিটা আমরা আসলে এক্সপেক্ট করি না মানুষের কাছ থেকে দেখার জন্য। হ্যাজার্ড ইজ আ ট্র্যাশ, মানে এটা এটা আমি অন রেকর্ডই বলতেছি যে এটা আসলে সোফার যা খেলা হয়েছে এটার এটাই আমাদের কনক্লুশন হওয়া উচিত। যাই হোক, আমি আজকে একটা
হ্যাজার্ড এর মাঝখানে যদি আরো 10 15 টা গোলও দিত, স্টিল হাউ ক্যান ইউ কম্পেয়ার হ্যাজার্ড উইথ বেলস, মানে ওয়ান মোমেন্ট প্লেয়ারস।
বেলের লাইক বেল ওয়াজ সো কনসিস্টেন্ট ইন 13 14 বেল ওয়াজ সো কনসিস্টেন্ট ইন বেল ইনজুরিতে পড়ে অনেকগুলা, আমরা হচ্ছে ট্রফি লাগে আনচেলোটির সেকেন্ড সিজন, ওই সিজনে বেল ওয়াজ গুড লাইক হোয়েন এভার হি প্লেড। সো বেলের ফার্স্ট তিনটা সিজন ওয়াজ ভেরি গুড, 15 16 and 13 14 absolutely masterclass, and then 16 17 he was injured like for the entirety of the season almost, and 17 18 e hocche champions league final e goal diye posha dilo, like he is a Madrid legend, ami eta bar bar bolchi, and he will be a Madrid
definitely.
acha so ami ashle ekhon shobar kach theke bidai nibo karon khela 6 minute pore, actually jara onek beshi tactical ডিসকাশন কিংবা হচ্ছে স্কোয়াড ডেপথ নিয়ে আলোচনা কিংবা হচ্ছে ম্যাচ নিয়ে ম্যাচ ফোকাসড আলোচনা দেখতে চাইছিলেন, আমি আমরা সরি, আসলে আজকে একটা মরলে
আই গেস
আজকে একটা র‍্যান্টিং একটা ইয়ে হয়ে গেছে আপনার কি বলে একটা র‍্যান্টিং এপিসোড হয়ে গেছে, সবাই আমরা ইচ্ছামতো র‍্যান্ট করছি, বাট রিয়াল মাদ্রিদ নিয়ে আসলে অনেক কষ্ট আছে, কিন্তু খুব বাজেভাবে বাদ পড়লাম, খারাপ লাগতেছে, বাট স্টিল উই হোপ আমরা সামহাও লিগটা জিতে যাব আর বেশ ভালোভাবেই জিতবো, নেক্সট চারটা ম্যাচ আমরা খুব ভালোভাবে খেলবো। আজকে একটা পার্ট বাদ দিচ্ছি আমি, সেটা হচ্ছে প্রেডিকশন, কারণ কেন জানি আমার আর নিতে ইচ্ছা করতেছে না প্রেডিকশন কোন ম্যাচের এগেন্স্ট।
এবং ভাই মানে নেক্সট এপিসোড গুলোতে এটা বাদ দিলেই ভালো হয়, জিতলে মানে এটার জন্য জিতে গেছি।
সেই ফ্যাক্ট, অন্য অন্য সবগুলো এপিসোডের আগে আমি ট্রাই করি অ্যাট লিস্ট রিসেন্ট স্ট্যাটস গুলো দেখে আসার জন্য, ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে প্রচুর গবেষণা করার জন্য, বাট আই ডিডন্ট হ্যাভ দ্যাট মাইন্ড বিফোর টুডেস পডকাস্ট, মানে অ্যাকচুয়ালি আর আর ট্যাকটিক্যাল ডিসকাশন করে লাভ নাই, মানে উই আর অলরেডি ডান এন্ড ডাস্টেড।
সো কিছু জিনিস নিয়ে আমরা কথা বলা আজকে শুরু করছিলাম যে টিমের রিইনফোর্সমেন্ট কি রকম হবে, কারণ আসলে ওই যে লাস্ট এপিসোডে যে আমেরিকান যে পেনিয়া মাদ্রিদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল স্টুয়ার্ট, সে বলতেছিল যে আপনার ফ্যামিলি চেঞ্জ হবে, আপনার ফ্রেন্ড চেঞ্জ হবে, আপনার সবকিছু চেঞ্জ হবে, ইভেন ওয়াইফ চেঞ্জ হবে, বাট আপনার ফেভারিট টিম কখনো চেঞ্জ হবে না। সো ইভেন ইফ রামোস এন্ড জিদান লিভ, আমরা কিন্তু এই রিয়াল মাদ্রিদকেই ভালোবাসবো সবসময়, সো সেই রিয়াল মাদ্রিদটা কেমন হওয়া উচিত, কিরকম হবে সেটা নিয়ে আমরা আরেক দিনে একটা ডিসকাশন করব, সেটা আমাদের সবার সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, সামনে ঈদ আসছে, ঈদের আগে মনে হয় আজকেই আমাদের লাস্ট দেখা, সবাই ভালোভাবে সুস্থভাবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করুন, কারণ জীবন হচ্ছে সবচেয়ে বেশি দামি, জীবনটাকে রক্ষা করতে হবে। ধন্যবাদ,
গুড বাই ফ্রম রিয়াল মাদ্রিদ ফ্যান টিভি। ও ওয়েট,
নো পান ইন্টেন্ডেড রিফাত ভাই।
ওকে বাই বাই,
ওকে আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ।